ഒരു അന്തരിച്ചാണ് ആ ഭക്ഷണം പ്രധാന ശ്രീഗോര്യവൃദ്ധരാമകൃഷ്ണമൂർത്തി ശാസ്ത്ര വാർട്ട് പ്രചാർ കേന്ദ്ര ശ്രീ ഗോപിനാഥ് ജി ഗോര്യ വാർട്ട് അത് ശ്രീ വിഗ്രഹ പ്രതിഷ്ഠ മഹോത്സവ ഇതുപോലൊക്കെ വിഭിന്ന സ്ഥാനം ബഹു വൈഷ്ണവാചാര്യവരും ദർശനാഗത ഹരിച്ചു ശതാബ്ദിക്കൈ ഈ അനുഷ്ഠാനം ഹരിച്ച് ശ്രീ വിഗ്രഹ പ്രതിഷ്ഠ ബഹട്ട ആജ്കാൽ ദ്വാരാ ധർമ്മതത്വ പ്രതിഷ്ഠിത നാം ഒരാളുടെ മാമുലി പോലെയും മോനെ പറയും. কিন্তু সনাতন শাস্ত্র আলোচনা করলে আমরা দেখতে পাই মানুষ ইহ সংসারে যে বিচার নিয়ে বেঁচে থাকবে তা বিগ্রহ সেবা পূজা ইত্যাদির মধ্যে বিশেষভাবে সেই বিচার প্রতিষ্ঠিত শাস্ত্রে আমরা সাধন ভজনের কথা বহু রকমের দেখতে পাই। সাধন ভজন কি করতে গেলে কি প্রাথমিক অবস্থা সেটা নিয়ে যথেষ্ট আলোচনা আছে। চৌষট্টি প্রকার ভক্তাঙ্গ যাজনের কথা শাস্ত্রে উল্লিখিত হয়েছে। চৌষট্টি প্রকারের মধ্যে শ্রী বিগ্রহ শ্রীমূর্তি সেবা পূজা একটা প্রধান বিষয়। বহু কিছু বিচার সাধন ভজন ক্ষেত্রে রয়েছে। আমরা চৌষট্টি প্রকার ভক্তাঙ্গ যাজন করতে পারব না, সময় নেই, অধিকার নেই, বিভিন্ন প্রকারে বাধা বিপত্তি আমাদের রয়েছে। তাই শ্রীমদ্ভাগবত সংক্ষিপ্ত করে আমাদের নবের আপত্তির কথা জানিয়েছেন। শরণম কীর্তনম বিষ্ণু স্নানম পাদশী গেলাম অর্চনম নন্দনম দক্ষিণ সত্য আত্মনি দিয়ে গেলাম। এই নবরাপত্তির কথা প্রহ্লাদ মহারাজ অসুর বালকদলকে উপদেশ করেছেন, শ্রবণ করেছিলেন তিনি শ্রী নারদ ঋষির নিকট থেকে। যখন মাতা পরাধুর গর্ভে ছিলেন সেই সময় তার এসব কথা শ্রবণ হয়েছে। সেই নবদা ভক্তির ক্ষেত্রে আমাদের বহু কিছু ওজোর আপত্তি আছে। তাই শাস্ত্রের ব্যবস্থা দিয়েছেন সংক্ষিপ্তভাবে নরকম করতে হবে না, তেমন পাঁচ রকম কর সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মুক্রাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় ছিল সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম যেন এই পাঁচের অল্প সঙ্গ। এতেও আমাদের আপত্তি হচ্ছে। আমরা আরো কিছু সংক্ষিপ্ত ব্যবস্থা চাই। তাই শাস্ত্র সেখানে বললেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্নানম এই তিনটে কর। এই তিনটা পেয়েও এত সংক্ষিপ্ত ব্যবস্থা পেয়েও আমাদের আরো কিছু আপত্তি আছে। তখন শাস্ত্র বললেন তাহলে একটাই কর, কি শুধু নাম কীর্তন কর। শুধু নাম সংক্ষিপ্তের অঙ্গের মধ্যে বাকি ৬৩ অঙ্গই আছে, সেই কথা গৌরীয় স্বামীবর্গ গুরুবর্গ আমাদের জানিয়েছেন। শ্রীমযুগ গোস্বামী প্রভু নাম সংকীর্তন সম্বন্ধে বলছেন যে দত্তনা ভক্তি পালন কর্তব্যা তদা কীর্তন খা ভক্তি সংযোগে রইব। নাম সংকীর্তন তোমাকে করতে হবে, কিন্তু এর মধ্যে যদি অন্য কোনো অঙ্গ যাজনের প্রয়োজন মনে করো ইচ্ছা হয় তাহলে নাম সংকীর্তনের সঙ্গেই সেটা রাখতে হবে। নাম সংকীর্তনে তোমার সর্বাঙ্গ সাধিত হবে এবং পূর্ণাঙ্গ হবে তোমার অনুষ্ঠান। শাস্ত্র এর সঙ্গে আরো কিছু রেখেছেন, শ্রীমূর্তি শ্রীবিগ্রহে সেবাও রেখেছেন, অর্চা বৈভব ইত্যাদির কথা শাস্ত্রে রয়েছে। বিগ্রহের অর্চন কেন করব, সাধারণভাবে কনিষ্ঠ আধিকারী পক্ষে শ্রীবিগ্রহের পূজা অর্চনের বিশেষ ব্যবস্থা আছে। কেন, এতে চঞ্চল চিত্ত স্থির হয়ে ভগবানের দিকে অগ্রসর হওয়ার বিশেষ সুযোগ সুবিধা। সেই ক্ষেত্রে বিশেষ করে পূজা অর্চন প্রয়োজন আছে। আবার যেমন কনিষ্ঠাধিকারী পূজা অর্চনের ব্যবস্থা রয়েছে, আবার উন্নতাধিকারী বৈষ্ণবকেও পূজা অর্চন করতে দেখা যায়, দুটো কখনোই এক নয়। উত্তরাধিকারীর পূজা অর্চন সেটাকে ভার সেবা বলা হবে। সমস্ত রকম পূজার সামগ্রী না থাকলেও উত্তরাধিকারী বৈষ্ণব স্মরণ মাত্রই সর্বাঙ্গ সাধন করতে পারছেন। পৃথক অধিকার আমাদের চিত্তশুদ্ধির জন্য, ভাবশুদ্ধির জন্য শাস্ত্রে বিভিন্ন রকম ব্যবস্থা প্রাপ্ত হলেও পূজা অর্চনের প্রতি বিশেষ ক্ষেত্র রয়েছে। চৈতন্য মহাপ্রভু তার মাকে শচিমাকে লক্ষ্য করে বলছেন, আর দুই জন্মের সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে, মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী জীবরূপা তুমি মাতা নামের জনম। মহাপ্রভু বলছেন আমার আরো দুটো জন্ম আছে, আরো এইভাবে আমি জগতে প্রকাশিত থাকব কি শ্রীমূর্তি শ্রীবিগ্রহ আর নাম স্বরূপ এই দুই মূর্তিতে থাকব। তাহলে নাম সংকীর্তন করতে গেলে তার সঙ্গে শ্রীবিগ্রহের পূজা অর্চনা অনেক সুতরাং এ কথা বলা হয়েছে। আজ শ্রী গোপীনাথজি গৌড়িয়াকে বৈষ্ণব কার্যবর্ধন আনুগত্যে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে। শ্রী বিগ্রহ বলতে আমরা কি বুঝব, বাচ্চা শিশু যেমনভাবে সেবা গ্রহণ করে শ্রীমূর্তি এবং শ্রীবিগ্রহ ঠিক সেইভাবেই সেবা গ্রহণকারী মূর্তি, নিজে কোনো রকম নিচে তিনি নিচ্ছেন না বাবা, শ্রীমূর্তি শ্রীবিগ্রহ। সাধারণ মানুষ যাকে প্রতিমা বলেন, গৌড়ীয় বৈষ্ণব আচার্যবর্গের বিচারে বৈষ্ণববর্গের বিচারে কিছু উন্নত চিন্তা আছে। প্রতিমা শব্দ যদিও শাস্ত্রে উল্লিখিত হয়েছে আট রকমের, আট রকমের প্রতিমার কথা স্মৃতিশাস্ত্রে উল্লিখিত হয়েছে। শৈলী দারুণী লৌহী লিপ্তা লিখ্যাত সৈকতী মনোময়ী প্রতিমা অষ্টবিধাত্মিকা, আট রকমের শ্রীমূর্তির কথা। এই সব রকমের মূর্তি বিশেষভাবে পরিশোধিত হন, কিন্তু এই বিচারের মধ্যে অনেকে প্রাকৃত চিন্তা নিয়ে আসেন, সেই ক্ষেত্রে প্রতিমাকে যেন কিছু জড়িয়ে চিন্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যে কথা আমরা পাচ্ছি, প্রতিমা নহতনি সাক্ষাৎ ব্রজেন্দ্রানন্দন বিপ্রবাদী করতনি অকার্য করেন, এখানে প্রতিমা নহতনি মানে জড় কিছু সে চিন্তা নাই। এখানে শ্রীবিগ্রহ কি সচ্চিদানন্দ বস্তু, অপ্রাকৃত বস্তু, তাকে কখনো প্রাকৃত চিন্তার মধ্যে এনে ফেলতে হবে না, সেই কথাই বলছে স্মৃতিশাস্ত্রে। লৌকিক শাস্ত্রে বলা আছে সাধু মহাজন যখন কোন শ্রীমূর্তি শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করছেন, সেখানে বলা আছে অস্মাকি জাতি দেবত্ব মহদেবী সুপ্রতিষ্ঠিত, তাহলে কি ইটকার পাথর কি হয়ে গেল শ্রীবিগ্রহ শ্রীমূর্তি? যদিও বলা আছে মহদেবী সুপ্রতিষ্ঠিত, তার আগে বলা আছে কি অস্মাকি জাতি দেবত্বম, বিচারের ভিতরে কিছু গণ্ডগোল আছে। পাথর যেটা এটা তো বড় বস্তু, সেটা অপ্রাকৃত শ্রীবিগ্রহে পরিণত হবে কি করে? এখানে তো জড়বাদ এসে যায়। শাস্ত্র যেখানে বলছেন অপ্রাকৃত বস্তু না হয়ে প্রাকৃত গোচর, এটা থিওরি, ওর উল্টা কথা হয়ে যাচ্ছে। তাহলে মহদেবী সুপ্রতিষ্ঠিত এটা মহতের যে চিন্তা, নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা যারা, তাদের যে চিন্তা ভাবনা স্বয়ং ভগবানের, সেইটাই প্রবিষ্ট হচ্ছে আনন্দ, পাথর চিহ্ন হয়ে যাচ্ছে না। আবার চিহ্ন বস্তু কখনো জড় বস্তু না, এটা শাস্ত্রে বুঝানো হয়েছে। অপ্রাকৃত বস্তু না হয়ে প্রাকৃত বোঝে, কথাটা আমাদের সাবধান করা হয়েছে, আমরা যেন উল্টো দলটা কিছু না বুঝি। মূর্তি কেউ তৈরি করতে পারে না, নিয়ম আছে যিনি সেই মূর্তি তৈরি করেছেন, শ্রীবিগ্রহের পূজার সঙ্গে সঙ্গে তাকেও পূজা করতে হয়, নিয়ম স্মৃতিশাস্ত্রে রয়েছে। যেহেতু তাকে পূজা করা হচ্ছে, সেই জন্য ভগবানের ভগবতার জন্য কিছু হচ্ছে না। এটাও বুঝতে হবে সঙ্গে সঙ্গে, শ্রীমূর্তি শ্রীবিগ্রহ যে তত্ত্ব, এ সম্বন্ধে সাধারণ মানুষের কোন বাস্তব ধারণা নেই। তারা বিগ্রহ দর্শন করতে এসে প্রায় জিজ্ঞাসা করেন, একে অষ্টধাতু মূর্তি কি মকরায় না, সেই সব প্রশ্ন শ্রীমূর্তি তো চিন্ময় মূর্তি, তাকে আমি মৃন্ময় পাথর কাষ্ঠ এসব চিন্তা করছি কেন? এ প্রশ্ন করাই তো অপরাধ জানো। যিনি স্বয়ং আবির্ভূত তত্ত্ব মহাজন নাম কর্তৃক, সেখানে আমি তাকে প্রাকৃত চিন্তা করতে যাচ্ছি কেন? আমাদের দৃষ্টিভঙ্গিটাই জড়। শ্রীমদ ভাগবত বলছেন চারটে বস্তুতে সাধারণ মানুষের প্রাকৃত মানুষের কখনো সুষ্ঠু ধারণা হয় না। মহাপ্রসাদে গোবিন্দ নাম ব্রহ্মণি গোষ্ঠী নবী স্বল্প পূর্ণগত রাজন বিশ্বাস আয়তি। এই চারটি বস্তুতে সাধারণ লোকে বিশ্বাস হয় না, বিশ্বাস আসে না। অল্প পূর্ণবান ব্যক্তি সুকৃতি সঞ্চিত হলে এক কথা, কিন্তু পূর্ণবান স্বল্প পূর্ণবান ব্যক্তি এই চারটা তত্ত্বকেই প্রাকৃত মনে করে, এটা তাদের বিশ্বাস হয় না। মহাপ্রসাদ গ্রহণ করি আমরা, কিন্তু মহাপ্রসাদ এবং মহাপ্রসাদত্ব আমাদের উপলব্ধির বিষয় না। যাতে এই জড়িয়ে চিন্তা চলে যায় সেই জন্যই আমাদের মহাপ্রসাদ যখন আমরা গ্রহণ করি তখন একটা কিছু বলি। আমরা কি বলি? এই বেদ্যাং যাব বিশেষ্য অন্ন পাওনাদি কঞ্চজ ভক্সা ভক্স বিচার ভক্স বিজা যাতে জড়িয়ে চিন্তা না আছে, না দেশ নিয়মস্তৃতব্রহ্মী। মহাপ্রসাদের অপ্রাকৃতত্ব যাতে আমাদের উপলব্ধি হয় তাকে যেন সাধারণ ডাল ভাত জ্ঞান না করি, এই জন্য সব ব্যবস্থাগুলো আছে। ঠিক সেই রকম গোবিন্দ স্বয়ং গোবিন্দ শ্রীমূর্তি গোবিন্দ বিশ্বাস হয় না। আর নাম ব্রহ্ম শব্দ ব্রহ্ম অ্যাবসলিউট সাউন্ড, যেটা বৈকুণ্ঠ থেকে আসে আবার বৈকুণ্ঠেই প্রত্যারিত হয়, তাকে আমরা অপ্রাকৃত বলে চিন্তা করতে পারি না। অথচ সাধন হয়ে গেলে শেষ কথা দেখা যায় নমস্কার শ্রীমানের উপাসনা, নাম ব্রহ্মের উপাসনা, আদি মধ্য অন্ত সব জায়গায় শ্রী হরি কি সর্বত্র গিয়ে হরি না সর্বত্র মধ্যে অন্তিম। আমরা যখন জন্মগ্রহণ করছি তখন হরিণাম হয়, মধ্যকালেও হয়, আবার অন্তিম সময়ও হয়, কিন্তু সেখানে হরিনামটা যেন একটু উল্টো করে বলা হয়। হরিবোল বলি আমরা যখন বেঁচে থাকি সাধন ভজন ক্ষেত্রে হরিবোল বলি, আর ওই সময় বল হরি হরিবোল বলা হয়, একটু ঘুরিয়ে। আর কেউ কেউ বলে রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়, কিন্তু নামটাকে বলতেই হবে। सोते सोते क्या करो भाई, उठो भजो मेरा, ऐसा दिन आते हैं यह लंबा पाप साहले। देखो ना भाभी हो हमारे श्री राम आराधना उपासना करते आदि सुन कथा बोला कृष्ण बैसाल जगद्यास वेदांत दर्शन शेषे एम कथाटाई बोलने বেদান্ত দর্শনের শেষ সূত্রে তিনি বললেন অনাবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত, শব্দাত নেই শব্দব্রহ্ম, শব্দব্রহ্ম নামব্রহ্ম উপাসনার দ্বারা অনাবৃত্তি হবে, এই জগতে আর আসতে হবে না। এইটুকু শেষ, জগতে না আসা ফিরে না আসাটাই সব শেষ, তা না। শ্রী ভগবানের সাক্ষাৎ সেবালা কোন ভগবানে, কোন ভগবান? রাধা শ্যাম সুন্দর, রাধা গোপীনাথ, তার সাক্ষাৎ সেবালা, সেইটাই বলছেন। ভগবান অনেক আছেন, কাল আমরা শুনেছি ভগবান একই আছেন, রূপানুবাদ দ্বিতীয়ম, আবার রূপানুবাদ দ্বিতীয়ম বললেই আবার আর একজন বলছেন না না ভগবান শক্তি মা, তার শক্তি কোথায়? রাধাকৃষ্ণ ঈশ দেই একই স্বরূপ, লীলারস আশ্চর্যকে ধরে দিল রূপ, একরূপ সচ্চিদানন্দ রসাদি রূপম তত্ত্ব দ্বিধা আবির্ভূতম, তত্ত্বদর্শনে বলা আছে। সত্যি যখন লীলা প্রকাশ করবার ইচ্ছা করে সেই প্রেমময় ভগবান, তখন দ্বিধা বিভক্ত হন রাধা এবং কৃষ্ণের, তাহলে লীলা হয় না। মহাপ্রসাদ গোবিন্দ নবব্রহ্ম বৈষ্ণব, বিশ্বাস আসে না, প্রকৃত বুদ্ধি করি, যে বৈষ্ণবের কৃপা ব্যতীত আমাদের সাধন ভজন সম্ভব নয়, শ্রীনামের উপাসনা আরাধনা সম্ভব করে না। সেই বৈষ্ণব কিছুই না, তাকে প্রকৃত বুদ্ধি করি। শাস্ত্র এই জন্য বলছেন অপ্রাকৃত বস্তুকে আপনার প্রাকৃত জ্ঞান করো না, চেতনকে কখনো জড় বলো না। কোথায় আছে বিচার? শাস্ত্র বলছেন শিবাজির পুরুষ বিষ্ণুর্বাণে সকল পরিচয় শব্দ সামান্য বুদ্ধি, বিষ্ণুর বিচার, প্রাকৃত বস্তুকে যদি আমরা প্রাকৃত মনে করি তাহলে আমাদের এই অবনতি হচ্ছে। বিষ্ণু শিলা কি সাধারণ শিলা, গৌরতী গণ্ডকী শিলা, এসে যদি প্রাকৃত বুদ্ধি করি, সাধারণ পাথর বুদ্ধি করি, কোনো কাজ হবে না। অনেকে আবার উল্টো করে বলছেন রেল লাইনের রেলওয়ে স্টক এনে রসিয়ে দিলেন, বললে এই তো আমার সব হবে না। গুরু শুনে নরমতি, গুরুকে মনুষ্য বুদ্ধি না করো কখন, তা বুঝেছে, তাকে প্রাকৃতিক মনুষ্য বুদ্ধি করলে তাহলে আমি কিছুই পাই না, কোনো তত্ত্বদর্শনই পাই না। বৈষ্ণবী জাতি বুদ্ধি, যিনি বৈষ্ণব তাকে জাতি বুদ্ধি করতে নেয়, প্রাকৃত জগতের বিচার। তিনি কোন কোন উদ্ধার করেছেন এমন প্রশ্ন যদি করা যায় তাহলে সব জ্ঞান সাধন সম্পন্ন। বিষ্ণুর বা বিষ্ণুবান কলিমল মতনে পাদতীর্থুবুদ্ধি ভগবান চরণামৃত, যে চরণামৃত পান করতে গিয়ে আমরা বলছি কাল মৃত ধরণ সর্বভেদি বিনাশনম বিষ্ণু পদোদিত্রা সুরজা দয়ন্মা, তাকে যদি আমি সাধারণ জ্ঞান বুদ্ধি করি বা ভগবানের পাদোদ গঙ্গা সেই যমুনা এদের যদি সাধারণ তাকে বুদ্ধি করি কোনো লাভ হবে না। বিষ্ণুর বা বিষ্ণুর পাদতীর্থ মুখ বিষ্ণুর নামী মন্ত্রে সহ শ্রী বিষ্ণু ভগবানের নাম এবং মন্ত্র এগুলো যদি বিপ্রাকৃত বৃদ্ধি করি হবে না কিছু। বিষ্ণুর বা সর্বেশ্বরের সে কবিতার সমাধির জ্যেষ্ঠান আর কি সবই সমান আছে, কালী কৃষ্ণ বিষ্ণু সব এক, কোনো তফাত নেই। এই যদি বলি অপরাধ সর্বেশ্বর ভগবান তার সঙ্গে যদি আধিকারিক দেব দেবীগণকে আমরা সমান জ্ঞান করি তাহলে নাম আমরা রয়েছে শিবশাস্ত্রে বিষ্ণুর জয় দিয়া দিলেন আমাদের সকাল দিয়া ভিন্ন উপচ্ছেদ করি সহরী আমার অহিত করা দশ অপরাধের মধ্যে বলছেন যেমন বলছেন সতানন্দরাধিতে যত খ্যাত যাত কথা উচাতে তাদের দ্বারা তা সেখানে অপরাধের কথা রয়েছে। তাহলে কি করব এতে নরক গতি হয়, যে নারায়ণ দৈব ব্রহ্মরুদ্রাণ দৈবতে সত্যে নৈব দীক্ষিত সপাশন্ডি ভাবে ধ্রুবন, যারা এটা করে সবসময় হবে না একই আসনে একই সিংহাসনে যদি ভগবানকে বসানো হয় আর তার সঙ্গে অন্যান্য দেব দেবীকে বসানো হয় অপরাধ। পাচন্ডি ভাবে ধ্রুবন তাকে পাচন্ডি বলছেন, পাচন্ডি মানে পাওয়ানো সন্ধ্যা মানে চেহারা পাপের চিহ্নধারী পাচন্ডি শব্দের অর্থ এইগুলো করা চলবে না। তাহলে অপ্রাকৃতে যদি আমরা প্রাকৃত বুদ্ধি করি অপরাধ, একে বলছেন অ্যান্থ্রোপোমরফিজম চেতনের জড়ত্ব রাও বা অপ্রাকৃত প্রাকৃত বুদ্ধি রূপটা একটা চিন্তা আছে জড়ে চেতনের আরো প্রাকৃতে অপ্রাকৃত বুদ্ধি শ্রীমদ্ভাগবতে আছে, এটা এটা আছে পদ্মদানে এই শ্লোক। আর শ্রীমদ্ভাগবতে কি আছে যে স্বপ্ন বুদ্ধি কোনোতে কোন বায়ুচিত্ত কথা লোক এই শরীর চরম শরীর দেখে যদি কেউ আত্মবুদ্ধি কর বিলকুল করছেন তিনি দুঃস্বপ্ন বুদ্ধি কুলতে প্রধাতকে সবই কলত্রাদিষু নিজের স্ত্রী ছেলে মেয়েগুলোকে আত্মীয় বলছেন, আপনার সম্পর্কিত অনন্ত বিশ্বে অনন্ত জীব আপনার সবই আমার আত্মীয় কিন্তু তা বলা হচ্ছে না। আমার রক্তের সম্পর্কিত ব্লাড কানেকশনে যারা আছেন তাদের মুষ্টিমেয় ব্যক্তিকে আমি আত্মীয় বলতে চাচ্ছি হবে না বিচার ভুল হল সবই কলত্রাদিষু ভৌমই যদি সাধারণ একটা ভূমিখণ্ড সেখানে যদি আমি পূজ্য বুদ্ধি করি রেল লাইনে রেলওয়ে স্টেশনে একটা বৃক্ষতলে উঁচিয়ে দিলাম, আর সেখানে গঙ্গা জল ঢালতে লাগলাম। তীর্থ হয়ে গেল কিছুদিন পরে, হয় নাকি? আজকাল হচ্ছে, আজকাল এটা হচ্ছে, হবে না তা। যা তীর্থ বুদ্ধি চলিলে সাধারণ যে এই যে আমার যে পুকুরটি আছে, এই পুকুরটাই হল কাশী গয়া ত্যাগ, হবে না? এই বিচারগুলো নিয়ে যারা চলছেন তাদের বলা হয়েছে গোখরা, ভয়ঙ্কর গড়াগাড়ি। শাস্ত্র যে এত গড়াগাড়ি দিতে পারেন, গরুর মধ্যে গাড়া, গরুর তেলে কি গর্ভ, এমন গড়াগাড়ি দিয়েছেন ভাগবত। এইসব বিচারগুলো নিশ্চয়ই আমাদের রাখা উচিত না। এই উদাহরণটা হচ্ছে প্রাকৃত অপ্রাকৃত বুদ্ধি বা জড়ে চেতনা বুদ্ধি, তারপরে চলবে না। আমরা যে সে বিগ্রহ সৌলভটি দর্শন করছি, আমাদের দর্শন করার কোনো অধিকার নেই। ঠাকুরের কাছে এগিয়ে যাচ্ছে, আগে এগিয়ে যাচ্ছে, সকলকে ঠেলে ফেলে দিয়ে আগে এগিয়ে যাচ্ছে। কেন অহংকার? কেন? চৈতন্য মহাপ্রভু দেখাচ্ছেন বহু দূর থেকে সেই বিগ্রহ দর্শন করতে হবে। পুরীতে জগন্নাথ মন্দিরে কি করলেন তিনি? গৌরবস্তম্ভের পিছনে দাঁড়িয়ে দর্শন করছেন। কেন? আগে তিনি চলে গিয়েছিলেন জগন্নাথকে দেখে, আরিঙ্গন করতে যাচ্ছেন। পরে তিনি দেখাচ্ছেন না এলো ওরকম বিগ্রহ দর্শন হবেন, দূর থেকে দণ্ডবাদ করেন এবং সকলের শীর্ষে থেকে। তাহলে অহংকার কেন? সে বিগ্রহ দর্শন করতে গিয়ে হুড়াহুড়ি কেন? সে বিগ্রহ দর্শন করবার চোখ আমার আছে, কিন্তু চেতনা চক্ষু একটা আছে, যে চক্ষু দিয়ে অপ্রাকৃত ভগবানের ত্রিমূর্তি দর্শন হয়, দর্শনের বিষয় হতে হয়। সেটা কিরকম? গোবিন্দ স্তবে আছে ব্রহ্মাজির প্রেমঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন শান্ত সদৈব হৃদয়েতি বিলোকয়ন্তি। প্রেমের কাজল মাখা যে চোখ, সেই চোখ দিয়ে দেখতে হবে ঠাকুরকে। সে অধিকার কি? প্রাথমিক অধিকার? প্রাথমিক অধিকার না, সেই অধিকার যিনি পেয়েছেন, যারা পেয়েছেন তারা সে বিগ্রহ দর্শনের অধিকারী। ভক্তি বিলেও চলে না, ভক্তি মাখা চক্ষু, প্রেমের কাজের মাখা চক্ষু, সেই চক্ষু দ্বারা ভগবত দর্শন হয়। কি দর্শন হয়? ভগবানকে। কেমন ভগবান? ইয়ং শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর মূর্তি, রাধা শ্যাম সুন্দর মূর্তি দর্শন হয়। সে মূর্তি কিরকম? ওরা চিন্ত, সাধারণ মানুষের চিন্তার মধ্যে আসে না, সাধারণ মানুষের ধ্যান ধারণের মধ্যে আসে না। সেইরূপ মূর্তি, প্রাকৃত চিন্তা যেখানে সরে গেছে, বচিত্র ভাবনাবর্ণ যে চমৎকার ভারভু হৃদি সত্যজলে বারণ সদাতি সরসত, তার ভগবান হলেন রসময় বিগ্রহ, পরম রসিক। রোগেশ্বরী ভক্তিরানন্দ সিন্ধুর প্রথম শ্লোকে, মঙ্গলাচরণ শ্লোকে কি বলছেন? অখিল রসমৃত মূর্তি প্রশ্রীমর রুচিরুদ্ধ তারকা পাদি কলিত শ্যামা ললিত রাধা প্রেমান বিধুর জয়তি। রাধাপ্রিয় বিধু, রাধাপ্রিয় কৃষ্ণ বিধু কৃষ্ণচন্দ্র, সেখানে কৃষ্ণচন্দ্রের পরিচয় দিচ্ছেন কি রাধা প্রিয়। আমাদের গৌড়ীয় গুরুবর্গ তারা নিজেদের পরিচয় দিয়েছেন ঠিক এইরকম ধরনের, কেমন রাধারায়ের প্রিয় যে কৃষ্ণ সেই কৃষ্ণ দশন দশন এমন কথা বলছে, সোজা শুধু কৃষ্ণকে বলেন রাধা প্রিয় কৃষ্ণ। সেখানে যারা বলছেন রাধা প্রয়াণ বিদুর জয়তি, আর ওখানেও তাও ওইরকম বার্ষভানবী দৈত দাস সরস্বতী প্রভুরা নিজেকে পরিচয় দিয়েছেন বার্ষভানবী দৈত দাস, বৃষভান নন্দিনীর প্রিয় অতি প্রিয় শ্রেষ্ঠ পার্শ্ব। আবার শুধু সেবক শব্দ বললে যদি সেখানে দৈন্য কম হয় সেই জন্য, আবার কোনো ভক্ত বলছেন কি অনেক সেবকের কথা তর্ক বলে গেছেন তদ্ভৃত্ত ভৃত্ত প্রচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্ব ভৃত্ত ইতি মান স্মর লোকনা পরিচয় রয়েছে। সুতরাং বিচার আমাদের রাখতে হবে, আমরা নিজে চক্ষে এই চরম চক্ষে এই প্রাকৃত চক্ষে ভগবত দর্শন করতে পারি না, শ্রীমূর্তি দর্শন করতে পারি না। প্রশ্ন উঠবে তাহলে কেন যাব, তাহলে সেই বিগ্রহের সঙ্গে আমরা এগোচ্ছি কেন, আর একটা কারণ আছে সেই চিন্ময়ী মূর্তি তিনি যদি আমার উপর সুদৃষ্টিপাত করেন কৃতাদৃষ্টিপাত করেন তাহলে আমি ধন্য, আমি ওই জন্যই দিয়ে যাব। যদি তিনি আমার প্রতি সুদৃষ্টিপাত করেন এই বিচার নিয়ে এগিয়ে যাব। সুতরাং সেখানে দেখা যাচ্ছে কি আমাদের কোনো ক্ষমতা নেই সেই বিগ্রহ দর্শন করা, তিনি যদি কৃপা করে আমাকে দর্শন দেন তার তত্ত্ব আমাকে জানিয়ে দেন বুঝিয়ে দেন তখন আমি কিছু জানতে পারি বুঝতে পারি। এই বিচারই রয়েছে শাস্ত্রে, আমার কোনো অহংকার নেই। আমরা সে বিগ্রহকে তৈরি করতে পারি না, আবার তাকে ধ্বংস করতে পারি না। কালা পাহাড় বিভিন্ন জায়গায় অনেক মন্দির ভেঙেছে, অনেক বিগ্রহ ভেঙেছে, এসব শুনে যারা প্রভু ভক্ত আছেন তারা ততটা দুঃখিত হননি, কিন্তু সাধারণ মনুষ্য যারা কনিষ্ঠাধিকারী যারা তারা কিছু মনে দুঃখ প্রকাশ করেছেন। উত্তরাধিকারী বলছেন কালা পাহাড়ের 56 পুরুষের অধিকার নেই যে সে বিগ্রহকে দর্শন করতে পারে না, ধ্বংস করতে পারে। তাহলে কি হলো ব্যাপারটা, যখনই দেখছেন সে মূর্তি সে বিগ্রহ ও আসছে সরে গেছেন সেখান থেকে, পরে খেলাপার কি ভেবেছে পিটকার পাথর ভেঙেছে শ্রীমূর্তি সরে গেছেন সেখান থেকে। এই বিচারগুলো দেখানো আছে শাস্ত্রে, এরকম বিচার দেখানো আছে। যখন শ্রীমূর্তি দেখছেন যে কোনো লোক সেখানে নিয়ে আসছে অত্যাচার করতে সরে যাচ্ছেন সেখান থেকে, এইটাই হলো শ্রী বিগ্রহ শ্রী বিগ্রহত্ব, এইটাই হলো শ্রীমূর্তির শ্রীমূর্তিত্ব, এই জিনিসটা বোঝানো আছে শাস্ত্রে। তা আমরা সেই বিগ্রহকে নিজে চেষ্টা করলে দর্শন করতে পারি না, তার কৃপা প্রার্থনা করতে হবে ঠাকুর তোমাকে দর্শন করবার মতো আমাকে কিছু অধিকার দাও তুমি, তাই নিয়ে আমি দর্শন করতে পারতাম। এখানে বিচার কি আছে, সে বিগ্রহ বা মূর্তিকে আমরা নিজেরা দর্শন করতে পারি না, তার তত্ত্ব অনুভব করতে পারি না, শাস্ত্র শ্রবণ করে আমাদের সেগুলোকে চেষ্টা করে যেতে হবে। গুরুভেশ্বরের অনুগত্যে সেই অনুসারে সেই বিগ্রহের সামনে হাজির হতে হবে। সেই বিগ্রহ যদি আমাকে দর্শন দেয় তাহলে ভালো। পূজা অর্চনা করতে গেলে সেখানে একটা চিন্তা ভাবনার কথা আছে, যাকে বলে ভূত শুদ্ধি। এই ভূত শুদ্ধি ব্যাপারটা কি? এই ভূত শুদ্ধি কথা ব্যাখ্যা করতে গেলে অনেকে প্রাকৃতিক বিচার করে ফেলেন। কি ভগবান যে জাতীয় বস্তু, আমিও সেই জাতীয় বস্তু, এটা যদি আমি চিন্তা করতে না পারি, এটা হল ভূত শুদ্ধি, তাহলে শ্রীবিগ্রহ আমার পূজা গ্রহণ করবেন না, করেন না। এই বিচার যদি আমি না মানি তাহলে শ্রীবিগ্রহ আমার দ্বারা জিনিস গ্রহণ করবেন না, খাবেন না। এমনই কথা, না দেব দেবাম অর্চয়ে, অদেবতা যিনি দেবীভার লাভ করেননি যিনি, তিনি কি করে ঠাকুরের পূজা করবেন? তার পূজাতে কোন রকম ধরনের অধিকার নেই। আবার দেবম ভুক্ত আর দেবম যজে, দেবীভার লাভ করে তুমি ঠাকুরের পূজা অর্চন কর, এ কথা আছে ভূত শুদ্ধির ব্যাপার। এটা শ্রীমদ ভাগবত দশম স্কন্ধে উনিশ অধ্যায় সেখানে সকালে লোকে চারিদিকে বাবার মতো ঘিরে ধরেছিল। কৃষ্ণ ফুস্কারে ধরলেন, এরকম কথাই বললেন, আমি এতক্ষণ আমাকে তোমরা ঠিক ঠিক ভাবে বলনি কিছু। খুব কান্নাকাটি যখন আরম্ভ হয়েছে তখন কৃষ্ণ এগিয়ে এসছেন, এগিয়ে এসে বলেন, ঠিক আমি ব্যবস্থা নিচ্ছি তোমাদের, তোমরা একটা চোখ বুঝো। চোখ বুঝবার বন্ধ করবার সময় ভগবান সব দাবার কাম করেছে, তারা বিপদ থেকে উদ্ধার হয়েছে। কি ব্যাপার, কিভাবে কি হলো? এর ভিতরে ছিটি হলো মাটি, বা মাটির বিকার জাত যে জিনিস সেটা আমরা গ্রহণ করি, হক জল আমরা পান করি, লড়ুক বায়ু আমরা সেবন করি। আমাদের শরীরের মধ্যে বায়ু আছে, তাকে ভাগ করেছেন ৪৯ অধ্যায়, আবার দশক প্রকার বায়ুকে বর্ণনা করেছেন, প্রাণ অপান জ্ঞান সময় উদয় নাগ কূর্ম ক্রীকর দেবরক্ত ধনঞ্জয়, এই দশক প্রাণ বর্ণনা আছে। তাহলে কি ব্যাপার, বন বন্য আকাশ বাতাস তোটা আমাদের শরীরের মধ্যে আছে, তেজকে গ্রহণ করতে পারি না আমরা, আগে খেতে পারি না আমরা, ওখানে বাহাদুরি নেই। কৃষ্ণ ভগবান তিনি অগ্নিপান করে দেখালেন, যেটা তোমরা পারো না আমি আমার সে পারি, দেখিয়ে দিলেন সেটা বাহাদুরি ভগবান। সাধারণ মানুষের এই অহংকার নিয়ে থাকা উচিত নয়। তত্ত্ববস্তু কি, সে স্বরূপ যদি উপলব্ধি হয় কার অসুবিধা কিছু নেই। ভগবান যদি জানিয়ে দেন তাকে তুমি কি বস্তু, তুমি সচ্চিদানন্দ বস্তু, ঈশ্বরের পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, এই তত্ত্ব তুমি এটা যদি জানিয়ে দেন তিনি, তাহলে আমাদের কল্যাণ। আমরা নিজের চেষ্টার দ্বারা তো কিছুই করতে পারি না, ভগবানকে জানতে গেলে বুঝতে গেলে ভগবানেরই সাহায্য চাই। ভগবান বুদ্ধি যোগের উপায় জেনে আমাকে জানতে, আমাকে জানতে গেলে অর্জুন যে বিদ্যা বুদ্ধি লাগে, ট্যালেন্ট লাগে, আমি ওটা দেবতা তুমি ওটা পাও। স্বাধীনভাবে চল ভগবত কৃপা ছাড়া। আবার ভগবত কৃপা পেতে গেলে গুরু বৈষ্ণবের কৃপা প্রথমে প্রয়োজন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়া পালনের প্রতি হয় সদা, সুতরাং ওখানে এরকম বৈষ্ণবের দরকার আছে ভগবানের কৃপা। আবার ভগবত কৃপা পেতে গেলে সেখানে একটা বিচার আছে, বৈষ্ণবের যেটা দরকার আছে রেকমেন্ডেশন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়া কথাটা আবার বলছে, আমরা যখন বৈষ্ণব তত্ত্বে যখন কীর্তন করি তখন কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার সকটি আছে অনিত তোমার কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব কাছে পাচ্ছে। বৈষ্ণবের নিকট প্রার্থনা করছি তোমার কৃষ্ণ আপনি যদি দয়া করে দান করো, তাকে যদি বলে দাও তিনি আমার একটু কৃষ্ণা করবেন। ঠিক আছে, উল্টো আছে কখনো আবার কৃষ্ণের কাছেই প্রার্থনা জানিয়ে দিচ্ছি কি তোমার বৈষ্ণব বৈভব তোমার আমার করুন দয়া, তবে ওর গতি হবে তবে প্রতি পাব তবে তবে ছায়া। বৈষ্ণবের কাছে প্রার্থনা করছি তোমার কৃষ্ণ আমাকে যেন কৃপা করেন। আবার কৃষ্ণের কাছে প্রার্থনা করছি বৈষ্ণব তো তোমারই বুঝে যাও, তাকে একটু বলে দিয়ে ঠাকুর আমাকে যেন একটু দয়া করেন কৃপা করেন, আমি যেন তোমাকে চিনতে পারি বুঝতে পারি ঠিক ঠিক অ্যাজ ইট ইজ। ঠিক তত্ত্ব দর্শনটা এইরকম, সে বিগ্রহ প্রযুক্তিকে প্রাকৃত চিন্তা কখনো আনতে হবে না, সেবক্তির সামনে আমরা এগিয়ে যাবে তার কৃপা দৃষ্টি পাওয়ার জন্য। এই কথাই শাস্ত্রে লেখা আছে, চিন্তাটা এইরকমই রাখতে হবে। অপ্রাকৃত বস্তুকে কখনো আমরা প্রাকৃত চিন্তার মধ্যে যেন না আনি, এটা অপরাধ যেন। আলোচনা করতে গেলে আমরা দেখছি আমরা যা কিছু করব সবটাই গুরুবৈষ্ণব করলে আনুগত্যই করব, আনুগত্য বিহীন যে অবস্থা কত সাধারণ সিদ্ধি নেই, আনুগত্য বিহীন অবস্থাকে বলছেন আশ্রয় লইয়া ভজি তারও কৃষ্ণ নাহিত আছে পজিটিভ সাইড। আশ্রয় যখনই ছেড়ে দিই আমরা তখনই নিরাশ্রয়, সেই নিরাশ্রয় অবস্থাটা ব্যাখ্যা করছেন শাস্ত্রে। নিরাশ্রয় হলে কি হবে কোনো প্রাপ্তি নেই, পজিটিভ সাইডে কোনো প্রাপ্তি নেই, এগুলো অনেক কিছু হতে পারে কিন্তু তাত্ত্বিক দর্শনে ভগবত ভক্তি ক্ষেত্রে কোনো লাভ নেই। অহংকার আর অহংকার শৃঙ্খলা আছে, শাস্ত্র সে বিষয়ে সাবধান করছে। চৈতন্য মহাপ্রভুর যে থিওরি সেটা সংক্ষিপ্ত ভাবে বুঝানো আছে, তেনাগতি শুনেছে না তেরগতি সহি শুনে না অমানি না মানবে না কীর্তনীয় সদা কথা বলা আছে। ছিল ভক্তিগুলো ঠাকুরের পদ্মানুবাদ বন্য দয়া উন্নয়মান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হই করহ কীর্তন। তো এই চারটে গুণ অবশ্যই থাকা দরকার সাধনার ক্ষেত্রে, বন্য থাকা চাই, কারণ আমি সামান্য একটু কিছু টাচ করে গেছি। বন্য কাকে বলবো, হৃদয়ের সহস্র যে ভাব সেটাই বন্য, আকুপাকু ভাবটা বন্য নয়, আন্তরনিষ্ঠা আন্তরদর্শন সেটাই হলো বন্য। দয়া কি কাকে করবেন, দয়া চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায়ে দয়া শব্দটা অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। এই কথা শুনে দয়াকর্মী সম্প্রদায় তারা বলছেন দয়া কর, অহংকারের কথা দয়া করা শুনবে না, বলে তাহলে কি হবে? সেবা, সেবা করার কথা বলছেন তারা জন প্রাকৃত কর্মী সম্প্রদায়, তারা বলছেন দিতে দেয় কি কথা? আমি দয়া করব আর কি, মানে দয়া করার মানুষ তুমি দয়া করতে পারো, আমি কি করব? আমি কিছু সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, সহানুভূতি প্রকাশ করতে পারি, এ কথা তো জীবে দয়া কে করবে? অধিকারীকে কবে জীবে দয়া হইবে? উদয় নিজ সুখ বলি সুদিনের উদয় দয়া করবেন কি? যদি আমি জীবের যদি দয়া করতে যাই তাহলে অধিকারের দরকার, আবার জীবের সেবা যদি করতে যাই তাহলে আমার মৃত্যু, অপমৃত্যু, কেবল মৃত্যু না অপমৃত্যু। কেন সেবা করবো? কার সেব্য বস্তু, সেব্য বস্তু কি নেই? তুমি সদ্গুরু, আমি শুদ্ধ বৈষ্ণব, তার সেবা করার কথা লেখা আছে, ভগবানের সেবা করার কথা লেখা আছে, জড় জীবের সেবা করার কথা আছে, বদ্ধ জীবের সেবা করার কথা আছে কোথাও? কোথাও না। আমি যদি বদ্ধ জীবের সেবা করতে যাই তাহলে আমি বদ্ধ হয়ে পড়ি। বহু তার উদাহরণ শাস্ত্র ভারত মহারাজ সত্যযুগের কথা, ভারত মহারাজ সংসার ছেড়ে দিলেন, তিনি শাস্ত্রে লেখা আছে পঞ্চাশ ধরে রাজে তিনি রাজত্ব ছেড়ে দিলেন, দিয়ে তিনি তপস্যা হলেন অবসানের উত্তরে, সেখানে এসে বসেছেন তিনি আসলে এমন সময় আসল প্রসারা এক মৃগি তাকে তারা করেছে বাঘ, প্রাণ ভয়ে ভীত হয়ে সে তারা কানিতে ঝাঁপিয়ে পড়ল। সেইখানে সে প্রাণটা করল, আপনার বাচ্চাটা সে ভেসে যাচ্ছে। মহারাজ ভরতে খুব দয়া হলো, তিনি ওই হরিণ শিশুকে নিয়ে এসে তার আশ্রমে লালন পালন করতে লাগলেন। কিছুদিন পরে তার প্রতি ভয়ানক মায়া এসে গেল। সবসময় তিনি ভগবানের ধ্যান ধারণা নিয়ে ব্যস্ত থাকতেন, ভুলে যাচ্ছেন সেটা, তার সময় হচ্ছে না। সেই মৃগা শিশু যখন দূরে চলে যাচ্ছে তখন তিনি তার জন্য চিন্তিত হয়ে পড়ছেন, কোথায় গেল কোথায় গেল। এই করতে করতে মহারাজ ভরতে আসন্ন কাল উপস্থিত হল, তিনটে কাল। তিনি মৃগ শিশুর চিন্তা করতে করতেই মারা যাচ্ছেন, বাকি শব্দটি হওয়ার সম্ভাবনা আছে। মৃগশিশুর চিন্তা করছিলেন মহারাজ ভরত, মৃত্যু শেষে তিনি মৃগ জন্ম লাভ করেছেন। এই নাকি সাধন ভজনের পর, এই নাকি তপস্যার পর? জড় বস্তুতে আসক্তি প্রত্যাসক্তি তার ফলে এটা হচ্ছে, এভাবে হচ্ছে, উদাহরণটা আছে এরকম। কিন্তু মহারাজ ভরত তিনি জাতিস্বর ছিলেন, সেই জন্য পূর্বজন্মের কথা তার মনে ছিল। মৃগজন্ম লাভ করে তিনি জানতেন আমি এই ছিলাম, রাজা ছিলাম, আর এই হয়েছে, কোনো আশ্রম নিশ্চল না, মৃগজন নেই, ঋষিগণ আশ্রমে সেখানে ফেরত থাকতেন, যা পুষ্টি খেতে করতেন, সেইভাবে তার মৃগজন হয়েছে। মহারাজ ভারতের তৃতীয় জন্মে ব্রাহ্মণ কুলে জন্ম গ্রহণ করেছেন, সাধন ভজন করছেন, কিন্তু যেহেতু আসক্তিতে পড়ে যাবেন সেই জন্য তিনি আর কারোর সঙ্গে মিশছেন না। কালায় এবং বাবা তিনি ছিলেন না, ডেফেন ডাউন ছিলেন না তিনি, কিন্তু সে জায়গায় আমি কারোর সঙ্গে কথা বলব না। কিন্তু দুর্গস্থ পোকাকে বসে বসে খাওয়ায় না, কিছু না কিছু কাজ তার কাছ থেকে আদায় করে। স্থানটা কোথায় ঘটনা হচ্ছে? কুরুক্ষেত্র, বর্তমানে হরিয়ানা, সেখানে ঘটনা ঘটছে। ওরা ওই জয় ভারতকে লাগিয়েছে একটা কাজে, কি শস্য ক্ষেত বাহার পাহারা দেওয়ার জন্য, উপরে মকান আছে সেইখানে বসে পাহারা দেওয়া, সেইভাবে তিনি পাহারা দিয়ে যাচ্ছেন। সেই দেশের রাজা রঘুগণ রাজা তিনি পালকি চড়ে বহু লোকজন নিয়ে তিনি যাচ্ছেন তীর্থ করতে। পালকির একজন বাহক তা অসুস্থ হয়ে পড়েছে, একজন বাহক দরকার, ওর প্রতি নজর গেছে, কথা বলেন না তিনি ধরো পালকি, বাস পালকি নিয়ে চলতে আরম্ভ করলেন। মহাভারত চলতে চলতে তার চিন্তা হচ্ছে, খুব বেছে বেছে পা ফেলছেন, পালকি ঠিক মতো বাইরে পাচ্ছে না, পালকি রাজার মাথায় ঠক্কর লাগছে, কোথাকার একটা বোকালো তাহলে লোককে একটা লাগিয়েছ, মূর্খ লোককে পালকি বইতে লাগিয়েছ, ওটা শুনে মহারাজ ভারতের প্রতি খুব, মহারাজ ভারত রেগে রাজার প্রতি খুব দয়া হলো, তিনি পালকি ছেড়ে দিয়ে দাঁড়িয়েছেন পাশে। কি বল, আপনি কাকে মূর্খ বললেন? আপনি মূর্খ বলছেন কাকে? রাজা ভীষণ ভয় শব্দ না আসে, কাকে পালকি দিয়ে ফেলে দিয়েছে, আপনি মূর্খ কাকে বলছেন বলুন দয়া করে, কি মূর্খ? রাজাই বলুন অভিনয় করছেন, পালকি থেকে বেরিয়েছে, মূর্খ দেহাত দল বুদ্ধি, এই জড় দেহতে যে আর আমি আমার বুদ্ধি আছে, প্রাকৃতিক বুদ্ধি আছে, আত্ম বুদ্ধি আছে, সেই হল এক নম্বরের মূর্খ। এখন বলুন পণ্ডিতকে, পণ্ডিত কি উত্তর দিচ্ছেন? সেখানে উনি তত্ত্ববস্তু লাভ করেছেন, তিনি পণ্ডিত, তত্ত্ববস্তু লাভকারী পণ্ডিত। সুতরাং তত্ত্ববস্তু পেয়েছেন ভরতের কাছে, জড়ভরতের কাছে রঘুবন রাজা তত্ত্ব দর্শন পেয়েছেন, বহু কথাই বলেছেন, ভাগবতের বর্ণনা আছে, আপনাদের সকলের জানা আছে, কি বললেন? রঘুবন এই তপসা ন জাতি, নজ্জা নির্বপনা গৃহাদা, ছন্দসা নৈব জলাগ্নি সূর্যের দিন মহৎপাদিষেকম, মহতের পাপ পাবলে ধুলা যদি বিচরিত হতে না পারেন রাজা সব বিফল। এই নাকি আপনার তীর্থযাত্রা পরিপাটি? এসব নিয়ে তীর্থ দর্শন হয় না। আমি তীর্থ কি শুনুন, তীর্থযাত্রা কি করে করতে হবে শুনুন, এবং বৈষ্ণবগণের আনুগত্য তীর্থযাত্রা করুন, তবে আপনার তীর্থযাত্রা সফল হবে। চৈতন্য মহাপ্রভু এমন কথা বলেছেন, তার পিতৃ দিয়ে হলে তিনি বারবার করে অনুরুদ্ধ হচ্ছেন, গয়া যাও সেখানে গিয়ে শ্রাদ্ধ করে এসো। মহাপ্রভু বলছেন আমি পিতার শ্রাদ্ধের জন্য যাব না, কেন? আমি যাকে পিতৃত্বে বরণ করেছি তিনি জগতের সাধারণ পুরুষ নাম, আমি যাকে মাতৃত্বে বরণ করেছি স্ত্রী জগতের সাধারণ মহিলা নয়। এ কথা শ্রীমদ ভাগবত আমরা পাচ্ছি, কৃষ্ণের ক্ষেত্রে নন্দ চক্রবর্তীর ক্ষেত্রেও পাচ্ছি। এটা যেখানে প্রশংসা করেছেন তাদের, অহৌভাগ্যম নন্দ গোপ ব্রজৌ কথন জন্মিত্র পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম নন্দ কিমকরত ব্রহ্মন শ্রেয়ৈব মহোদয়ম যশোদাবা মহাভাগা পপুজস্যাস্তন হরি। রঘুপতি উপাধ্যায় বলছেন এখানে, শ্রুতি অপরে স্মৃতি উপরে ভারত নন্দে ভজন্তু ভয়ভীতা অহম নন্দ নন্দে জ্যেষ্ঠারিন্দে পরম ব্রহ্ম। কৃষ্ণকে আমি চিনি না, জানি না, কিন্তু সেই রাধা গোবিন্দকে চিনিয়ে দেবেন যিনি, সেই তত্ত্বদর্শন হচ্ছেন নন্দ যশোমতী। আমি তাদেরই আশ্রয় গ্রহণ করছি। জানেন দুটো জানা আছে তার, ঠিক সেই কথাই চৈতন্য মহাপ্রভু বলছেন। আমি যাদের পিতামাতা বলে মেনেছি তারা সাধারণ কিছু নাম, প্রস্রাব্দ হচ্ছে কোন লোকেরা বলে মহাপ্রভু বলছেন যে আমার পিতামাতা তারা ভূত প্রস্ত হয়েছেন এবং আমি সেই প্রস্রাব্দ করবো, এটা কোনো কথা না, আমি করবো না। তবে আপনারা যদি বলেন আমাকে তীর্থযাত্রা করতে আমি যাচ্ছি, আবার সেখানে গিয়ে প্রভুরা যাত্রা সফল আমার, যতক্ষণে দেখে যাও চরণ তোমার তীর্থপিণ্ড দিলে সেই নিস্তারে পিতৃগণ সে যারে পিণ্ড দেয় তারে সেই জন তোমার দেখিল মাত্র কোটি পিতৃগণ সর্বক্ষণে সেইক্ষণে সর্বদণ্ড হয় বিমোচন। অতএব তীর্থ রহে তোমার সমান তীর্থের পর্বত মঙ্গল প্রধান সংসার সমুদ্র হতে উদ্ধার করে এই জন্য দেহ সমর্পিলাম তোমারে
পর্যন্ত থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।